আমার পদ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন, কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজ্জাল আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত নিয়ে। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন দেশ বা বিদেশ, যেখান থেকে আমাদেরকে আপনারা দেখছেন শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে বিভিন্ন সুরার ফজিলত, এর বিষয়বস্তু এবং এই সুরার নামকরণের কি কারণ তা আমরা জানার চেষ্টা করছি। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সুরার তথ্য পরিচিতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছি, সৌভাগ্য অর্জন করছি। আজকে ইনশাআল্লাহ তাআলা একটি সুরা নিয়ে আলোচনা করব। এই সুরার বিষয়বস্তু কী, এই সুরার ফজিলত কী, এই সুরার আলোচ্য বিষয়ের পাশাপাশি এর পরিচিতি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের মধ্যে কোন সুরার ব্যাপারে শুনবো তা আপনাদের জানাবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যত বেশি নিয়ত করব তত বেশি নেকি পাবো। তো নিয়ত করি আল্লাহ এবং তার রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠানে যে সকল বিষয় শিক্ষণীয় রয়েছে তা আমরা নিজে মনে রাখবো, সম্ভব হলে লিখে রাখবো এবং অন্যের নিকট পৌঁছে দিব। এই অনুষ্ঠান থেকে আমরা জ্ঞান অর্জন করব। এই অনুষ্ঠানের মধ্যে যখন আমরা এই অনুষ্ঠানকে দেখব তখন ভালো ভালো নিয়ত এটাও করতে পারি যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দিন অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। এ দ্বারা আমরা বেশি বেশি নেকিও অর্জন করতে পারব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করা অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। আমরা আমাদের প্রতিটি অনুষ্ঠানে চেষ্টা করি দুরুদে পাকের ফজিলতকে আপনাদের নিকট উপস্থাপন করার। এতে কি, এতে এটাই যে আমরা যে বিষয়টি বেশি বেশি শ্রবণ করি ওই বিষয়টির প্রতি আমাদের আগ্রহ অনেক থাকে। যখন ফজিলত শ্রবণ করা হয়, ফজিলত শুনি, তখন মন চায় যে সারাদিন এই কাজটিই করি। আর বাস্তবে কি করা উচিত, আমরা যত বেশি দুরুদে পাক পাঠ করব তত বেশি বরকত আমরা অর্জন করতে পারবো, নেকি অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার রহমতও আমরা পাবো। আসুন দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব যে দুরুদে পাকের কেমন ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা সর্বশেষ নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজতামিন রাসূলে করিম রউফুর রহিম মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটবর্তী ব্যক্তি, নিকটবর্তী লোক সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আসলে আমরা তো হাদিসে মুবারাকা শ্রবণ করি, ফজিলত শ্রবণ করি, কিন্তু আমরা চিন্তা করি না। আচ্ছা, এত ফজিলত, হ্যাঁ, যদি আমরা চিন্তা করি একটু, একটু আমরা রিসার্চ করতে চাই, অনুধাবন করতে পারি, তাহলে বুঝতে পারবো যে এই ফজিলতের মর্মার্থ কী। আমরা যত বেশি দরুদে পাক পাঠ করব তত বেশি নিকটে থাকব আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যখন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সামনে থাকব, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টির সামনে আমরা থাকতে পারব। আর এনে একটু চিন্তা করি যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নিকটে আছি। আসুন আমরাও দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। জি হ্যাঁ,
কোরআনে পাকে যে সূরাসমূহ রয়েছে, যে সূরাগুলো রয়েছে, এই সূরার ফজিলত সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করি, এবং আমরা পাশাপাশি কোরআনে পাকের যে সূরাগুলো রয়েছে এর বিষয়বস্তু আমরা এই অনুষ্ঠান থেকে শিখতে পারি। আজকেও ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের একটি সূরা নিয়ে আলোচনা করব। আমরা এমনি জানি কোরআনে পাকের তিলাওয়াতের ব্যাপারে, তিলাওয়াতের ফজিলত রয়েছে, বিভিন্ন সূরা রয়েছে যা আমরা তিলাওয়াত করেও থাকি। ঠিক তেমনি তিলাওয়াত করার এক ফজিলত রয়েছে, পাশাপাশি এই তিলাওয়াত করার এবং এই সূরার মধ্যে কী কী বিষয় রয়েছে তা আমরা এই অনুষ্ঠানের মধ্যে জানতে পারি। যখন আমরা তিলাওয়াত করি তখন তো আমরা এই সূরাটি পড়ছি, ঠিক আছে, এই সূরাটি পড়ছি, কিন্তু এই সূরার মধ্যে কী কী আলোচনা এসেছে তা আমরা জানি না। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো যে আমরা যেই সূরা তেলাওয়াত করছি, তেলাওয়াতের মধ্যে অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বিষয়ের আলোচনা করেছেন, কী কী আলোচনা করা হয়েছে। তো এই অনুষ্ঠানটি আমরা দেখি শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ তার অনেক কিছুর জ্ঞান আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ তালা। ইতিমধ্যে আমরা কোরআনে পাকের ধারাবাহিকভাবে প্রায় চারটি সূরার ব্যাপারে আমরা জেনেছি, সূরার ফজিলত এর আলোচ্য বিষয়বস্তু কী কী রয়েছে তা আমরা জেনেছি, এবং পাশাপাশি এই সূরা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনেছি, নামকরণের ইতিহাসও আমরা জেনেছি যে এই সূরার নামকরণ কীভাবে করা হয়েছে। আজকে আমি একটি সূরার নিয়ে আলোচনা করব যেই সূরার ঘটনা খুবই প্রসিদ্ধ, প্রায় আমরা অনেকেই এই সূরার মধ্যে একটি ঘটনা রয়েছে যে ঘটনা আমরা জানি, আর এই ঘটনাকে কেন্দ্র করেই এই সূরার নাম রাখা হয়েছে। জি হ্যাঁ, আমরা যদি দেখি কোরআনে পাকের ধারাবাহিক অনুসারে পাঁচ নাম্বার যে সূরা রয়েছে তা হচ্ছে সূরা মাইদা। প্রথমটি সূরা ফাতিহা, এরপর সূরা বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা নিসা, এই চারটি গেল। পাঁচ নাম্বার যে সূরা কোরআনে পাকের ক্রমানুসারে ধারাবাহিকভাবে যে সূরা এসেছে, যেটা কোরআনের পাণ্ডুলিপি রয়েছে, এই পাণ্ডুলিপির সিরিয়াল অনুযায়ী পাঁচ নাম্বার যে সূরা তা হচ্ছে সূরা মাইদা। দর্শকবৃন্দ, কোরআনের ধারাবাহিক অনুসারে কোরআনকে ধারাবাহিকভাবে যে ধারাবাহিকতা রয়েছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা তো নাজিলের দিক দিয়ে ধারাবাহিকতা, আরেকটা হচ্ছিল আপনার বর্তমানে যে কিতাব আমরা কোরআন শরীফ পাই এর মধ্যে যে ধারাবাহিকতা রয়েছে। এমনি নাজিল হওয়ার ব্যাপারে ধারাবাহিকতা সম্পর্কে আমরা আমাদের অনুষ্ঠানে শুনেছিলাম যে এর ধারাবাহিকতা সম্পর্কে, অর্থাৎ নাজিলের ব্যাপারে, নাজিলের দিক দিয়ে কোন সূরার পর কোন সূরা নাজিল হয়েছে তার ব্যাপারে খুব 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 কম লোক হয়তো বা জানতেন এই বিষয়ে, এই কারণে আমাদের সামনে এই বিষয়টি উপস্থাপন হয়নি। কিন্তু বর্তমানে যেই ধারাবাহিকতা রয়েছে, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা যখন সংরক্ষণ করেছেন যে ধারাবাহিকতা ছিল, ওই ধারাবাহিকতা এখন আমরা পাচ্ছি। আর এটার সিরিয়াল অনুযায়ী আমরা যদি পাঁচ নাম্বার সূরা দেখি তাহলে সেটা হচ্ছে সূরা মাইদা। তো সূরা মাইদা সম্পর্কে কিছু তথ্য জানবো, এর পরিচিতি জানবো, পাশাপাশি পূর্ববর্তী যে সূরা রয়েছে সূরা নিসা, এই নিসার সাথে সূরা মাইদার কী কী সাদৃশ্য সামঞ্জস্যতা রয়েছে তাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আসি সূরা মাইদা। এই সূরা মাইদা কোথায় অবতীর্ণ হয়েছে? তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে সূরা মাইদা মদিনায় মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে, আর এর একটি আয়াত, যে আয়াত খুবই প্রসিদ্ধ, তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই যে আয়াতে মোবারকাটি, এটা বিদায় হজের সময় আরাফার দিনে মক্কায় মুকারামায় অবতীর্ণ হয়েছে। সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে এই আয়াতে মোবারকাটি তেলাওয়াত করেছেন। তো আমরা জানলাম যে সূরা মাইদা এটি মদিনায় মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে, কিন্তু এর একটি আয়াত, যে আয়াতটি মক্কায় মুকারমায় আরাফার দিনে বিদায় হজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, তেলাওয়াত করেছেন, সেখানে এই আয়াতটি অবতীর্ণ হয়। আয়াতটি কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই সূরার মধ্যে রুকু এবং আয়াত সংখ্যা কয়টি? অর্থাৎ সূরা মাইদা এই সূরার মধ্যে ১৬টি রুকু রয়েছে এবং ১২০টি আয়াত রয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে এই সূরার মধ্যে ১২০টি আয়াত এবং ১৬টি রুকু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সূরা মাইদা, এই যে মাইদা শব্দটি সূরার নাম রাখা হলো সূরা মাইদা, তো মাইদা কেন রাখা হলো সুরার নাম? এই ব্যাপারে উত্তরে এসেছে, ওই দস্তরখানাকে আরবিতে মাইদা বলা হয়, যেহেতু এই সুরা অর্থাৎ সুরা মাইদার মধ্যে প্রায় 112-115 নং আয়াতে ঈসা আলাইহিসসালামের যুগের একটি ঘটনা, যে ঘটনার মধ্যে ঈসা আলাইহিসসালামের যারা হাওয়ারি ছিলেন, তার যে সঙ্গী ছিলেন, তারা তার কাছে প্রার্থনা করলেন, তার কাছে চাইলেন, বললেন, আরজ করলেন যে আল্লাহ তাআলার নিকট থেকে আমাদের জন্য আসমান থেকে খাবার আনান। যখন ঈসা আলাইহিসসালামের হাওয়ারি সঙ্গী যারা ছিল তারা যখন এটা অনুরোধ করলেন ঈসা আলাইহিসসালামের কাছে, তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যেন আসমান থেকে খাবার অবতীর্ণ হয়। তখন ঈসা আলাইহিসসালামের দোয়াতে আল্লাহ তাআলা তাদের জন্য একটি মাইদা অর্থাৎ দস্তরখানা অবতীর্ণ করলেন যার মধ্যে খাবার ছিল। তো এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করেই, এই ঘটনাকে নিয়েই এই সূরার নাম রাখা হয়েছে মাইদা। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে এই সূরার নাম মাইদা রাখার কারণ কী, ওই ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম মাইদা রাখা হয়েছে। আর এই ঘটনাটি খুবই প্রসিদ্ধ, আমরা এই ঘটনা অনেকেই শ্রবণ করেছি। যদি আমরা শ্রবণ করে না থাকি, আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা থেকে প্রকাশিত একটি কিতাব, কোরআনের আশ্চর্য ও অনন্য ঘটনাবলী একটি কিতাব রয়েছে, এই কিতাবকে আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ তাআলা। এই কিতাবের মাধ্যমে কোরআনে পাকের অনেকগুলো ঘটনা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা ঘটনার দিকে না গিয়ে, কারণ ঘটনার দিকে গেলে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে, আমরা আবারও ফিরে আসবো সূরার মধ্যে, সূরা মাইদা। সূরা মাইদার ফজিলত কি আমরা শ্রবণ করব, এর পূর্বে আসুন আমরা সূরা মাইদার সাথে পূর্ববর্তী যে সূরা রয়েছে অর্থাৎ সূরা নিসা, এর কী কী মিল রয়েছে এই মিল আমরা শ্রবণ করব, যে সূরা নিসার সাথে সূরা মাইদার কী কী সামঞ্জস্য রয়েছে, সাদৃশ্য রয়েছে। তো বর্ণিত হয়েছে যে সূরা মাইদার যে পূর্ববর্তী সূরা সূরা নিসা, এর সাথে এভাবে মিল রয়েছে যে সূরা নিসার মধ্যে বিভিন্ন বিষয়ে এটা প্রকাশ্যভাবে এবং কিছু বিষয়ের চুক্তির ব্যাপারে বর্ণনা করা হয়েছে, যেমন বিবাহের ব্যাপারে, তারপর মোহরের ব্যাপারে যে চুক্তি, ওসিয়ত, আমানত, এরপর কাউকে ওয়াকিল বানানো, এ সকল বিষয়ে, ইজারার বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। এটা হচ্ছে বিভিন্ন মানে যেটা ওসিয়ত, এই বিষয়গুলো যে চুক্তি রয়েছে, চুক্তির ব্যাপারে সূরা নিসার মধ্যে বর্ণনা করা হয়েছে। ঠিক তেমনি সূরা মাইদার ব্যাপারেও এই চুক্তিগুলো পূর্ণ করার, পূরণ করার ব্যাপারে আলোচনা হয়েছে। তো আমরা দর্শকবৃন্দ এটাও জানতে পারলাম যে এদিক দিয়ে সূরা মাইদা এবং সূরা নিসার মধ্যে কিছুটা মিল রয়েছে। তো আমরা মিলও শুনলাম, পরিচিতিও জানলাম, এই সূরার কী কী ফজিলত রয়েছে আসুন আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুনব সূরা মাইদার ফজিলত। সূরা মাইদার ফজিলতের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে এসেছে যে এই সূরার একটি আয়াতে মোবারকার ব্যাপারে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে এক ইহুদি আমাকে বলল, হে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনাদের কিতাবের মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেন, অর্থাৎ কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেন, যদি ওই আয়াতে কারিমাটি আমরা ইহুদিদের জন্য যদি নাজিল হতো, আমরা ইহুদিদের যেই কিতাব রয়েছে কিতাবে যদি নাজিল হতো, যেই দিন ওই আয়াতে কারিমাটি অবতীর্ণ হতো, ওই দিনকে আমরা ঈদ উদযাপন করতাম ওই দিনে। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন আয়াত? তখন সেই ইহুদি বলতে লাগলো, সেই আয়াতটি হলো কোরআনে পাকের পারা নম্বর 6 সূরা মাইদা আয়াত নম্বর 3, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রদীতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ অনুবাদ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি এবং আমি তোমাদের উপর নিজের নিয়ামত পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করেছি। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা ওই দিন এবং ওই জায়গাকে জানি যেই দিন এবং যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া ইসলামের উপর এই আয়াতে মুবারাকা অবতীর্ণ হয়েছে। অর্থাৎ যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে সেই সময়কেও আমরা জানি। হুজরতপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম জুমার দিন আরাফাতের ময়দানে অবস্থান করে এই আয়তে কারিমাটি আমাদেরকে শুনিয়েছেন, তখন এই আয়তে কারিমাটি নাজিল হয়েছে। আর ওই দিন অর্থাৎ সেই দিনটি ছিল জুমা এবং জায়গাটি ছিল আরাফার ময়দান এবং আরাফার দিন। এই হিসাবে মুসলমানদের জন্য ওই দিনটি দুই দিন অর্থাৎ ঈদের দুই দিন, একসাথে দুইটি ঈদের দিন। এক হচ্ছে জুমাও আমাদের জন্য ঈদ, আরেক হচ্ছে আরাফার দিনও আমাদের জন্য ঈদ। অর্থাৎ যেই ইহুদিরা ঈদ উদযাপন করতো ওই উদযাপনটা তো আমরা করি, আমরা করেছি, কারণ ওই দিনটি ছিল ঈদের দিন আরাফার দিন এবং ওই দিনটি জুমাও ছিল। তো জুমা এক ঈদ এবং আরাফার এক ঈদ, দুই ঈদ আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ, চিন্তা করি এই সূরার মাহাত্ম্য কতটুকু, যে ইহুদিদের উপরে যদি নাজিল হতো ইহুদিরা এই আয়তে মুবারাকাটিকে কেন্দ্র করে তারা ঈদ উদযাপন করতেন। আমরা মুসলমানরা কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আমাদের আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি আয়াতে কারিমা দিয়েছেন, এমন একটি সূরা দিয়েছেন, এমন একটি কিতাব দিয়েছেন, যে কিতাব যেই সূরা যে আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কোটি শুকরিয়া আদায় করতে পারি। বাস্তবে কি কোরআনে পাকের বিভিন্ন আয়াতে তো মর্যাদা রয়েছে, কিন্তু এই আয়াতে মুবারাকাটি যে আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের দিনকে পরিপূর্ণ করেছেন এবং ইসলাম ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন এবং আমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি এই সূরা অনেক ফজিলত এবং বরকত রয়েছে। অন্যত্র মুসনাদে ইমাম আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর সূরা মায়দা নাজিল হলো এবং ওই সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের সওয়ারিতে আরোহণ অবস্থায় ছিলেন, তখন সওয়ারিতে যখন আরোহণ অবস্থায় ছিলেন ওই আরোহী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে ওজন এটা ভার সহ্য করতে পারছিল না, তার সামর্থ্য ছিল না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সে কী রাখবে নিজের উপরে আরোহী অবস্থায় রাখবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কী করলেন, নিচে তশরিফ নিয়ে আসলেন। তো চিন্তা করুন এই সূরা মাইদার কত মাহাত্ম্য, যে এই সূরাটি যখন নাজিল হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর তখন ওই আরোহণ যেটা ছিল সেটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে পারেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যত্র রয়েছে হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজেদের পুরুষদেরকে সূরা মাইদা এবং মহিলাদেরকে নারীদেরকে সূরা নূর শিখাও। এ ব্যাপারে আল্লামা আব্দুর রউফ মুনাব্বি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, সূরা মাইদায় যেহেতু পুরুষদের ব্যাপারে বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, এজন্য এই সূরাকে অর্থাৎ সূরা মাইদাকে শিখার জন্য হুকুম করা হয়েছে এবং সূরা নূর এর মধ্যে মহিলাদের বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে। তো এজন্য এই মহিলাদেরকে এই সূরা শিখার ব্যাপারে জানার ব্যাপারে হুকুম দেওয়া হয়েছে। আর এর মধ্যে ইফাকের ঘটনা, সৌন্দর্য এবং প্রকাশ হওয়ার যেই জায়গা কোথায় কোথায় বের হতে পারবে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে এবং কোথায় বের হওয়া হারাম এ সকল বিষয়ের যেহেতু বর্ণনা করা হয়েছে যা মহিলাদের সাথে সম্পর্কিত, তো এই জন্য এই সূরা নূর শিখা মহিলাদের জন্য কি করা হয়েছে, হুকুম করা হয়েছে। এত গেল সূরার ফজিলত, কী কী ফজিলত রয়েছে, আরও বিভিন্ন ফজিলত রয়েছে। আমরা যদি সময়ের দিকে তাকাই তাহলে আমাদের অনুষ্ঠানের মধ্যে হয়তো পুরোপুরি শেষ করতে পারবো না। তো আমরা যতটুকু ফজিলত শুনলাম আমরা শুনতে পেরেছি, যাব সূরা মায়েদার বিষয়বস্তু কী কী, এই সূরা মায়েদার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা রয়েছে তা আমরা শ্রবণ করব। সূরা মায়েদার মধ্যে যে সকল বিষয়ের বর্ণনা করা হয়েছে এর মধ্যে ইহুদি এবং ইসাইদের যে বাতিল আকিদা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, মতবাদ ছিল, তার খণ্ডন করা হয়েছে সূরা মায়েদার মধ্যে। এই বিষয়টি ছাড়াও সূরা মায়েদার মধ্যে আরও বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে, যেমন মুসলমানদের সকল জায়েজ চুক্তি এবং প্রতিশ্রুতি পূর্ণ করার হুকুম আহকাম বিধান বর্ণনা করা হয়েছে, এবং ওই সকল জীবজন্তু যা খাওয়া হারাম এবং যা খাওয়া হালাল এগুলোর বর্ণনা করা হয়েছে। ওযু, গোসল এবং তায়াম্মুমের বর্ণনা এই সূরার মধ্যে করা হয়েছে। পাশাপাশি ন্যায়পরায়ণতার সাথে, ন্যায়ের সাথে সাক্ষ্য দেওয়া এবং না ইনসাফি, যেগুলো অন্যায় কাজ রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার হুকুম বিধান বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, বনি ইসরায়েলের থেকে যেই আহেদ অঙ্গীকার নেওয়া হয়েছিল এবং এই চুক্তির বিরোধিতা করা যে শাস্তি রয়েছে, পরিণাম রয়েছে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, বনি ইসরায়েলের জব্বারিন তাদের সাথে জিহাদ না করার ঘটনা বর্ণনা করা হয়েছে। এছাড়া এই সূরার মধ্যে চুরি করা এবং ডাকাতি করার যে শাস্তি রয়েছে তার বর্ণনা এবং মদ্যপান, জুয়া হারাম হওয়ার ব্যাপারে বর্ণনা রয়েছে। কসমের কাফারা বর্ণনা করা হয়েছে এবং হেরাম অবস্থায় শিকার করার হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে। কুরআনে পাকের যেই হুকুম বিধান রয়েছে এর উপরে আমলের বিরোধিতা করা, আমলকে ছেড়ে দেওয়ার যেই ভীতি, ভয়, ক্ষতি রয়েছে। এছাড়া ইহুদি, ইসাই এবং মুনাফিকদের এবং মুশরিকদের সাথে যে ঘটনাগুলো রয়েছে, এদের সাথে যেই বহস হয়েছে সেই ঘটনা বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, এই সূরার মধ্যে মুসলমানদেরকে নিজের ইসলাম, নিজের সংশোধন করার হুকুম দেওয়া হয়েছে এবং নিজের সংশোধনের যে পদ্ধতি হবে সেই পদ্ধতিও বর্ণনা করা হয়েছে। আর এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে যে নেকি এবং পরহেজগারির যে কাজগুলো রয়েছে এই কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করার ব্যাপারে এবং গুনাহ থেকে, গুনাহের কাজ, মন্দ কাজ থেকে বেঁচে থাকা, একে অপরকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করা এবং গুনাহের কাজের একে অপরকে সহযোগিতা করা হারাম, এই বিষয়টিও এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। কাফিরদের সাথে বন্ধুত্ব হারাম। এছাড়া যারা সাক্ষী দেয়, এই সাক্ষীর ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে সাক্ষী দেওয়ার ব্যাপারে, ন্যায়ের সাথে সাক্ষ্য দেওয়া, হক সাক্ষী দেওয়া, এই ব্যাপারে এই সূরার মধ্যে বর্ণনা হয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলার যে এই দিন, এই দিনটি আম্বিয়া কিরামের দিন এবং অর্থাৎ এই ধর্ম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, সেটার বর্ণনা করা হয়েছে। আম্বিয়া কিরামরা আল্লাহ তাআলার মনোনীত ধর্মেরই প্রচার করেছেন, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শরীয়ত এবং পদ্ধতি, কাজকর্ম, এটা আলাদা ছিল কিন্তু ধর্ম ছিল একটি। এর আলোচনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত সকল সৃষ্টির জন্য, এগুলো এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে শিক্ষা এবং নসিহত, উপদেশের জন্য এই সূরার ভিতরে তিনটি ঘটনা বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের এবং বনি ইসরায়েলের যেই ঘটনা রয়েছে, এই ঘটনা এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। পাশাপাশি হযরত আদম আলাইহিস সালামের দুজন সন্তান, একজন হচ্ছে কাবিল আরেকজন হচ্ছে হাবিল, এই দুজনেরও ঘটনা, এই ঘটনাও আমরা হয়তো অনেকে জানি যে কী ঘটনা ঘটেছিল, এই ঘটনাও এই সূরার মায়েদার মধ্যে বর্ণিত হয়েছে। এবং হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা অর্থাৎ খাবারের জন্য দস্তরখানা, যে খাবারের যে দস্তরখানা রয়েছে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান হতে অবতীর্ণ হয়েছে, এই ঘটনা এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা সূরা মায়দা সম্পর্কে শ্রবণ করলাম, সূরা মায়দার পরিচিতি, তার নামকরণের কারণ, পাশাপাশি এর ফজিলত কী রয়েছে এই সূরার এবং এই সূরার বিষয়বস্তু কী তা আমরা জেনেছি। পাশাপাশি আমরা এও জেনেছি এই সূরার সাথে অর্থাৎ সূরা মায়দার সাথে পূর্ববর্তী সূরা সূরা নিসার কী কী সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে তা আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। সময় শেষের দিকে আবারও পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরও একটি সূরা নিয়ে আলোচনা করব, আরেকটি সূরা আলোচনা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা। আমরা যা কিছু শুনেছি শিখেছি আল্লাহ তালা আমাদেরকে তা নিজে মনে রেখে অপর এর নিকট পৌঁছানোর তৌফিক দান করুক, নেকি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখান থেকেই বিদায় নিব। ইনশা আল্লাহ তালা আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আমার পথ পদর্শক কোরআন, শিফার নূর কোরআন।